আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في أمد شانت أشخاص بندو وفستيت ويتي আমাদের চ্যানেল বাংলা এর সরাসরি অনুষ্ঠান আসুন কিছু শিখে এর মধ্যে ইনশাল্লাহ আজাল আজকে আমরা অন্যান্য দিনের মতো ইনশাল্লাহ আজকেও নামাজের বিষয়ে এবং রোজার বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা যদি চাই ইনশাল্লাহ আজকেও আমরা একটি সূরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম। আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর একটি দরুদ পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে পাকে এসেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকেও আল্লাহর হাবিবের উপর দরুদ পাক পাঠ করার জন্য আল্লাহর হাবিবকে সালাতু সালাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে, যেভাবে আমরা প্রায় সময় শুনে থাকি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যারা ঈমানদার হয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর দরুদ পাক পাঠ করার জন্য নির্দেশ দিয়েছে। তো আসুন হাদিসের পাক থেকে একটি দরুদ পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা রুআইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ অর্থাৎ কোন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা عندك يوم القيامه এই দরুদ পাক। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি এই দরুদে পাক পাঠ করবে তবে তার জন্য আমার সুপারিশ অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখুন প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ কতই উত্তম সুসংবাদ আমাদের জন্য, আল্লাহর হাবিবের সুপারিশ কাল হাশরের ময়দানে আমাদের জন্য যে কেমন প্রয়োজন হবে, এই সুপারিশ ব্যক্তি আমরা জান্নাতে কিভাবে যাব। যদি আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হাবিবের সুপারিশের আশা করি, আল্লাহর হাবিবের সুপারিশ পেতে চাই, তাহলে অনেক আমল তো রয়েছে, তবে এটি একটি আমল যে এই দরুদ পাক যে পাঠ করবে তার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুপারিশের জন্য ঘোষণা দিয়েছেন। তো আমরাও একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক এই দরুদে পাক আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। প্রিয় মাতা চ্যানেল দর্শক বৃন্দ, তো আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা নিয়ত এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ত আমরা যত বেশি করব তত আমরা বেশি স্বভাব পাবো। কারণ যে কোনো কাজ যেটা জায়েজ কাজ রয়েছে সেই জায়েজ কাজের পূর্বে আমরা যত ভালো ভালো নিয়ত করতে পারবো তত আমাদের আমল নামার মধ্যে স্বভাব বৃদ্ধি পেতে থাকবে। তো আমরা কিছু ভালো ভালো নিয়ত করি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমি নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ আজ্জাবাজাল অনেক যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় নামাজের বিষয়ে এবং রোজার বিষয়ে কিছু মশলা মশাইল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন যে আজকে যা কিছু আলোচনা করা হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে এখানে যা কিছু আলোচনা করা হবে প্রত্যেকটি কথা প্রত্যেকটি মশলা মশাই মনোযোগ সহকারে শ্রবণ করে এগুলো শুনে রাখার চেষ্টা করবেন, এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন এবং সাথে সাথে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, তো আজকে আমরা কি বিষয় শ্রবণ করব? দেখুন, আমরা তো নামাজ আদায় করি, তো নামাজের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি নামাজের মধ্যে হয় তখন আমাদের নামাজ ভঙ্গ হয়েছে। হয়তো আমরা অনেক সময় সেটা জানি, আবার অনেক সময় জানি না। তো নামাজের মধ্যে অর্থাৎ যে কাজগুলোর কারণে অথবা যে বিষয়ের কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়েছে, এরকম কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আসুন, এরকম কি কি জিনিস রয়েছে অথবা এরকম কি কি আমল রয়েছে নামাজের মধ্যে যদি হয়ে যায়, যে কাজগুলো হয়ে গেলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে, এরকম কাজগুলো কি কি? আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। প্রথমে নামাজ ভঙ্গকারী বিষয়ের মতো বলা হচ্ছে যে কথাবার্তা বলা। নামাজের মধ্যে যদি কেউ কখনো কথা বলে ফেলে, দেখুন অনেক সময় ছোট বাচ্চা আশেপাশে থাকে, এই ছোট বাচ্চাকে থামাতে গিয়ে কেউ নামাজের মধ্যে কথা বলে ফেললো অথবা অন্য কোনো কারণে কথা বলে ফেললো, তো নামাজের মধ্যে যদি কেউ কখনো কথাবার্তা বলে ফেলে তখন তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, এরপর কাউকে সালাম দেওয়া, নামাজের মধ্যে আপনি হঠাৎ যদি কেউ কোনো ব্যক্তি কাউকে সালাম দিয়ে দিল তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, কেউ এসে আপনাকে সালাম দিল আর আপনি নামাজে রয়েছেন, আপনি হঠাৎ করে তাকে সালামের উত্তর দিয়ে দিলেন, তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, মনে করেন হাসি দিল কেউ, তো এখন হাসি যখন কেউ দেয় নামাজের মধ্যে তখন সে যদি কি বলে আলহামদুলিল্লাহ বলে তখন কিরকম হবে? বলা হচ্ছে নামাজে নিজের হাসি আসলে তখন চুপ থাকবে, যদি আলহামদুলিল্লাহ বলেও ফেলে তবে কোনো অসুবিধা নেই, আর যদি ওই সময় তা না বলে থাকেন তবে নামাজ শেষ করে বলবেন, অর্থাৎ এটা আওয়াজ করে না, চুপ, অর্থাৎ তবে চুপ থাকাই ভালো। হাসির যেটা উত্তর, অর্থাৎ মনে করেন কেউ হাসি দিল আলহামদুলিল্লাহ বলে আর আপনি আলহামদুলিল্লাহ বলেন, তখন কিন্তু আপনার নামাজ থাকবে না। আচ্ছা, এভাবে কেউ সুসংবাদ শুনল, কোনো মনে করেন আপনি নামাজ পড়ছেন ঘরের মধ্যে বা কোথাও, এখন আপনার একটা কোনো একটা সুসংবাদ, আপনার সন্তান হয়েছে অথবা আপনি কোনো ভিসা পেয়েছেন, এরকম সুসংবাদ কেউ আশেপাশে আপনাকে অর্থাৎ শোনানোর উদ্দেশ্যে বড় করে বললো, কিন্তু আপনি নামাজে রয়েছেন, এখন আপনি এর উত্তর কি বললেন? আলহামদুলিল্লাহ এভাবে বললেন, তো তখন আপনার নামাজ থাকবে না। আচ্ছা, এরপর মন্দ সংবাদ, যেমন কি আপনি নামাজ পড়ছেন হঠাৎ করে আপনি এমন কোনো সংবাদ আসলো যে আপনার কেউ কোনো আপন জন দুনিয়া থেকে বিদায় নিল, এটা শুনে আপনি নামাজের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, তখন আপনার নামাজ থাকবে না। আচ্ছা, এরপর আজানের উত্তর, অর্থাৎ মুয়াজ্জিন, আপনি নামাজ পড়ছেন অন্য কোনো জায়গায় আজান দিচ্ছে অথবা পরে নামাজ পড়ছেন মসজিদে আজান দিচ্ছে, তো আজানের উত্তর দিয়ে দিলেন নামাজের মধ্যে, তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলার নাম মুবারক শুনলেন, আপনি জান্নাল জালালহু বললেন নামাজের মধ্যে, তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনলেন আর আপনি দরুদ শরীফ পড়লেন নামাজের মধ্যে বড় করে, তাহলে কি আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে? আচ্ছা, এখানে বলা হচ্ছে যদি জান্নাল জালালহু বা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই কথাগুলো উত্তরের নিয়তে না বলে থাকলে, অর্থাৎ কেউ আল্লাহ বলল অথবা কেউ আল্লাহ রাসূলের নাম মুবারক ধরল, সেই উত্তরের নিয়তে আপনি বলেন নাই, তো তখন আপনার মাসালাটা ভিন্ন হবে, তখন নামাজ ভঙ্গ হবে। আচ্ছা, যদি কারো উত্তরের নিয়ত হয়, কেউ আল্লাহ বলল আপনি জাল্লা জালালহু বললেন, কেউ মুহাম্মদ বলল আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম যদি হয় তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আসুন, নামাজে কান্না করার বিষয়ে কিছু মাসালা মাসের আমরা শ্রবণ করি। বলা হচ্ছে ব্যথা বা মুসিবতের কারণে যদি এরকম শব্দ বলি, যেমন নামাজের মধ্যে যদি কেউ ব্যথার কারণে মুসিবতের কারণে আহ উফ উফ এরকম শব্দ ইত্যাদি যদি মুখ থেকে বের হয়ে যায়, অথবা কান্না করার শব্দ সৃষ্টি হয়ে যায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি কান্নার সময় শুধু চোখের পানি বের হয়, শব্দ এরকম আহ ইত্যাদি শব্দ বর্ণ উচ্চারিত যদি না হয় তাহলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এরপর বলা হচ্ছে আর যদি নামাজের মধ্যে ইমামের তিলাওয়াতের কারণে কান্না করতে থাকে আর মাঝে মাঝে যে আরে হা, মানে আপনার ইমামের তিলাওয়াতের মধ্যে কোনো মনে করেন আজাবের কথা এসে গেছে, কোনো কিছু এসে গেছে, আর সে তার অর্থ বুঝে এরকম শুনতে শুনতে তার কান্না আসলো, তো কান্না এসে হঠাৎ কোনো শব্দ আপনার তার মুখে এসে গেল, এরকম কোনো আফসোসের শব্দ, মানে আপনার হঠাৎ একটা হৃদয় বিদারক অবস্থা হয় না, সেরকম যদি কখনো হয় তাহলে তবে এর কারণে নামাজে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে যদি ইমামের সুন্দর কণ্ঠের কারণে, একটা হচ্ছে মনে করেন তেলাওয়াতের মধ্যে যে অর্থ রয়েছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনে পাক নাযিল করেছেন এর মধ্যে আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ রয়েছে, তারপর আযাবের কথা রয়েছে, তো এগুলো শুনে আপনার কোন পরিস্থিতি আপনার নামাজের মধ্যে কোন কিছু সৃষ্টি হওয়া। আর আরেকটা হচ্ছে ইমামের সুন্দর কণ্ঠের কারণে, তো বলা হচ্ছে যদি ইমামের সুন্দর কণ্ঠের কারণে মুগ্ধ হয়ে এইসব শব্দাবলী কেউ বলে তবে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি ইমামের আওয়াজ শুনে আপনি এখানে বাহ বাহ কোনো শব্দ আপনার নামাজে বলে ফেললেন, অথবা তাকে প্রশংসামূলক কোনো শব্দ নামাজের মধ্যে বলে ফেললেন, তখন আপনার নামাজ আর থাকবে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে নামাজে কাশি দেওয়া সম্পর্কে, অনেক সময় নামাজের মধ্যে আমাদের কাশি আসে না, এই বিষয়ে আসে এগুলো অনেক গুরুত্বপূর্ণ মাসালা, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। বলা হচ্ছে রোগীর মুখ থেকে যদি অনিচ্ছাই, দেখুন কেউ নামাজ পড়ছে আর সে রোগী, তো রোগীর মুখ থেকে যদি অনিচ্ছাই আহ শব্দ বের হয় তবে নামাজ ভঙ্গ হবে না। এভাবে হাসি, যখন হাসি আসে, হাই, কাশি, উ, ডেকুর ইত্যাদিতে যত অক্ষর অপারক অবস্থায় অনিচ্ছাকৃত অপারক অবস্থায় অনিচ্ছাকৃত যদি বের হয় তখন সেটা ক্ষমাযোগ্য, এটার কারণে নামাজে ক্ষতি হবে না। আচ্ছা, যদি ইচ্ছাকৃত হয় তখন কিন্তু মাসালা দিল সে অপারক নয়, তারপরে সে ইচ্ছা করে বের করছে, তখন কিন্তু আপনার নামাজ এর ক্ষতি হবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। ফুঁক দিতে যদি শব্দ বের না হয় তবে তার হুকুম নিঃশ্বাসের মতোই, তাতে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে ফুঁক দেয়া মাকরু। আর যদি এর ফলে দুটি শব্দ বের হয় যেমন উফ তুফ, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে গলা পরিষ্কার করার সময় যদি দুটি অক্ষর প্রকাশ হয়, যেমন আহ, আমরা অনেক সময় কখনো যদি গলা কি হয়ে যায় তখন আমরা গলা পরিষ্কার করি না, তো গলা পরিষ্কার করার সময় তো যে আপনার দুটি অক্ষর প্রকাশ পায় যে, তো তখন কি হবে নামাজ আপনার, অর্থাৎ এটা মনে করে এরকম গলা পরিষ্কার করার সময় কি করে অতিরিক্ত শব্দ কোনো অপ্রয়োজনীয় শব্দ অনেক প্রকাশ করে থাকে, তো এরকম যখন প্রকাশ করে এটা উচিত না, এটার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আর এটা যদি এরকম হয় সে অনিচ্ছায় সে অক্ষম, এখানে তার অনিচ্ছে সেটা প্রকাশ হয়ে যাচ্ছে, অথবা অন্য কোনো একটা উদ্দেশ্য থাকে, যেমন শরীরের চাহিদা বা আওয়াজ পরিষ্কার করার জন্য, অথবা ইমামকে লুকমা দেওয়ার জন্য হয়, অথবা কেউ সামনে দিয়ে অতিক্রম করার সময় তার দৃষ্টি আকর্ষণের জন্য হয়, তবে এইসব কারণে যদি কাশি দিলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এরপর আমরা আরেকটা মাসালা শ্রবণ করি, নামাজের মধ্যে দেখে তেলাওয়াত করা। দেখুন কোরআন শরীফ থেকে কোন আয়া কিংবা কোন কাগজ বা মেহরাব ইত্যাদিতে লিখিত স্থান হতে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, এটাও কিন্তু নামাজ ভঙ্গের কারণ। অবশ্যই যদি এমন হয় যে মুখস্থ তেলাওয়াত করছে কিন্তু মুখস্থ, এই সময় কোরআনের আয়াত বা মেহরাব ইত্যাদির উপর শুধু দৃষ্টি থাকে তবে কোনো ক্ষতি নেই। আপনার একটা হচ্ছে দেখে পড়া, একটা হচ্ছে মুখস্থ পড়ছে কিন্তু আপনার হঠাৎ করে দৃষ্টি পড়ে গিয়েছে, তাহলে এর মধ্যে কোনো ক্ষতি হবে না। যদি এমন হয় কোনো কাগজ ইত্যাদির উপর আয়াত লেখা রয়েছে, কেউ তা দেখলো এবং বুঝে ফেললো কিন্তু পড়লো না, তবে এমত অবস্থায় কোনো ক্ষতি নেই, আপনি নামাজ পড়ছেন, তো আপনার সামনে বা আশেপাশে কোনো এমন লেখা রয়েছে যেটা আপনি করতে জানেন, তো নামাজের মধ্যে আপনি কিন্তু পড়েন না, শুধু চোখ করছেন, তখন কোন ক্ষতি হবে না নামাজের। কিন্তু আপনি সেটা করতে জানেন আবার পড়ে ফেললেন নামাজের মধ্যে, নামাজ অবস্থায় আপনি অন্য কোনো আপনার আশেপাশে যেগুলো লেখা রয়েছে সেই একটা লেখা পড়ে ফেললেন, তো তখন আপনার নামাজ আর রইল না। আচ্ছা, এ বলা হচ্ছে ইসলামী কিতাব কিংবা ইসলামী বিষয়াদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত দেখা এবং ইচ্ছাকৃত পড়া মাকরুহ। আচ্ছা, সুতরাং নামাজ অবস্থায় নিজের কাছে কিতাবাদি বা লেখা বিশিষ্ট প্যাকেট ও শপিং ব্যাগ, মোবাইল ফোন বা ঘড়ি ইত্যাদি এমন ভাবে রাখবেন যেন এর উপর দৃষ্টি না পড়ে, অথবা দৃষ্টিগোচর না হওয়ার জন্য সেগুলোর উপর রুমাল ইত্যাদি দিয়ে ঢেকে দিবেন। অনুরূপ ভাবে নামাজের সময় দেয়াল ইত্যাদির গায়ে লাগানো স্টিকার, বিজ্ঞাপন ও ফ্রেম ইত্যাদির প্রতি দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকবেন। এক কথায় আমরা যখনই নামাজ পড়ব, আমরা চেষ্টা করব আমাদের নামাজের মধ্যে আমাদের দৃষ্টি, এটা যেন আমাদের যেটা সিজদার স্থান রয়েছে, দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে, রুকু অবস্থায় আপনার পায়ের পিঠে, এবং সিজদার অবস্থায় আমাদের নাকের দিকে, এটা আমি বিস্তারিত বলেছিলাম আমাদের বিগত অনুষ্ঠানে। তো আপনারা আমাদের দৃষ্টি, আমরা যখন নামাজ পড়ব আমাদের দৃষ্টিকে আমরা যদি যথাস্থানে রাখি তাহলে অন্যান্য দিকে যাবে না, তাহলে আমাদের চোখের হেফাজত থাকবে, আমাদের নামাজও আমরা উত্তম ভাবে আদায় করতে সক্ষম হয়ে যাব। তো প্রেমবাদী সন্তোষ, কিন্তু আমরা শুনছিলাম যে নামাজ ভঙ্গ হয় এমন কিছু বিষয়ে আলোচনা। আরেকটি রয়েছে যে আমলের তাসির কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে আমলের তাসির কি, সেটাও বলবো। তো আমলের তাসির দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায় যদি তা নামাজের আমল গুলোর মধ্যকার না হয় বা নামাজকে সংশোধন করার জন্য করা না হয়। যে কাজ সম্পাদনকারীকে দূর থেকে দেখতে এমন মনে হয় যে সে নামাজের মধ্যে নেই, মনে করুন আপনার এক ব্যক্তি এমনি দাঁড়িয়ে রয়েছে, সে বিভিন্ন কাজ করছে, তো দূর থেকে কোনো ব্যক্তি তাকে দেখলে সে কখনো মনে করবে সে নামাজ পড়ছে। আর যে নামাজ পড়ছে আমরা দূর থেকে কিন্তু বুঝতে পারি এই ব্যক্তি নামাজ পড়ছে। তো বলা হচ্ছে কোন ব্যক্তি এমন কাজ করতেছে দূর থেকে দেখতে এমন মনে হচ্ছে যে সে নামাজের মধ্যে নেই, বরং যদি ধারণাও প্রবল হয়, মানে সেকে যদি কেউ জিজ্ঞেস করা তাকে মনে হয় নামাজের মধ্যে লাগতেছে, তো আর কেউ বলতেছে মনে করো না না সে নামাজের মধ্যে নেই, তার ধারণা একেবারে প্রবল হয়ে গেছে যে সে নামাজের মধ্যে নেই, দূর থেকে যে দেখতেছে সে বলছে না সে নামাজের মধ্যে নেই, তো এরকম যদি ধারণা প্রবল হয় অথচ সে ব্যক্তি নামাজের মধ্যে রয়েছে কিন্তু সে আসলে এমন এমন কাজ করছে যার কারণে দূর থেকে যে দেখছে সে মনে করছে সে নামাজের মধ্যে নেই, তাহলে কি তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, কারণ কি তার থেকে আমলের তাসির প্রকাশ পেয়েছে। আর যদি দূর থেকে কোনো ব্যক্তি দেখছে তো সে শুধু সন্দেহ হচ্ছে যে সে নামাজের মধ্যে আছে কিংবা নেই, অর্থাৎ সে কনফার্ম না, ও লাগতেছে দূর থেকে যে দেখতেছে সে লাগতেছে যে সে ব্যক্তি নামাজের মধ্যে আছে না নাই কনফার্ম বলতে পারতেছে না, তাহলে এটা হলে আমলের তালিল, এর জন্য নামাজ ভঙ্গ হবে না। তো যদি কখনো আমলের তালিল হয় নামাজ ভঙ্গ হয় না, কিন্তু আমলের তাসির হলে তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর আমলের তাসির কাকে বলে এটা তো অবশ্যই আমি বলেছি। আসুন আরেকটি বিষয়, নামাজের মধ্যে পোশাক পরিধান করা, যদি কখনো কেউ নামাজের মধ্যে পোশাক পরিধান করে তাহলে তার মশালা কি হবে। নামাজের মধ্যে জামা বা পায়জামা অথবা লুঙ্গি পরিধান করা সেরকম কিছু হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি সতর্কলে যাওয়া আর এমত অবস্থায় নামাজের কোন রুকন আদায় করা অথবা এমত অবস্থায় তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় অতিবাহিত হব। দেখুন নামাজের মধ্যে কখনো কারো যদি সতরে যে কাপড় থাকে সেটা যদি আপনার সরে যায় তাহলে সে অবস্থায় সে যদি সেটা তুলে নেয়, তো নামাজের কোন রুকন সে আদায় করতেছে অথবা সে অবস্থায় সে তিনবার সুবহানাল্লাহ বলার যে সময় এটা অতিবাহিত হয়ে গেল, তিনবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ যদি আপনার অতিবাহিত হয়ে যায় তখন কিন্তু নামাজটা ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, তিনবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ সময় অতিবাহিত হয়নি, তার আগেই সে কি করে নিল, তার কাজটা শেষ সেরে নিল, তখন তার নামাজ ক্ষতি হবে না। তো আমরা যেটা বলা হচ্ছে যে নামাজের মধ্যে সতর্কলে যাওয়া আর সে অবস্থায় নামাজের কোন রুকন আদায় করা অথবা এমত অবস্থায় তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় অতিবাহিত হবে। যদি সেই সময় তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে নামাজের ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের নামাজকে আমরা হেফাজত করার উদ্দেশ্যে আমরা এই মশলাগুলো স্মরণ রাখবো এবং এর উপর আমলের চেষ্টা করব। এরপর বলা হচ্ছে নামাজের মধ্যে যদি কিছু গিলে ফেলে তখন কি মশলা? দেখুন, স্বল্প পরিমাণ খাদ্য বা পানীয় যেমন তেল না চিবিয়ে গিলে ফেলা কিংবা মুখে ফোড়া উঠল, মুখে ফুটা পড়ল আর গিলে ফেলল, তো তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, নামাজ শুরু করার আগে দাঁতের মধ্যে কোনো বস্তু আটকানো ছিল তা গিলে ফেলল, অর্থাৎ নামাজের মধ্যে গিলে ফেলল, তবে তা যদি চনার সমপরিমাণ, আমরা যে চনা খাই, চনার সমপরিমাণ কিংবা তদপেক্ষা বড় হয়ে থাকে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। চনার পরিমাণ হলে অথবা চনা থেকে বড় হলে, আর যদি চনা থেকে ছোট হয় তবে নামাজ মাকরুহ হবে কিন্তু ভঙ্গ হবে না। আচ্ছা, নামাজের পূর্বে কোন মিষ্টি জাতীয় জিনিস খেয়েছিল, এখন তার কোন অংশ এখন আর মুখে অবশিষ্ট নেই কিন্তু মুখের লালায় কিছু স্বাদ রয়েছে মাত্র, এই অবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না। কোন মিষ্টি জাতীয় কিছু খেলেন তো মুখে আপনার সেই খাদ্য নেই কিন্তু সেই মিষ্টি যেটা বা লালা এটা মুখে রয়ে গেল, এটা যদি নামাজে কখনো আপনি গিলে ফেললেন তাহলে নামাজের ক্ষতি হবে না। আচ্ছা, আর বলা হচ্ছে মুখে চিনি ইত্যাদি রয়েছে তা মিশে কণ্ঠনালীতে পচে গেছে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। মুখে যদি কি থাকে, চিনি, এরকম চিনি, এরকম যেগুলা রয়েছে চিনি জাতীয়, তো এরকম যদি কিছু আমাদের মুখে থাকে আর সেটা মিশে যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে কি হবে, নামাজের মধ্যে যদি এরকম হয় নামাজ ভঙ্গ হয়ে যাবে। দেখুন, একটা হচ্ছে আপনার কোনো মিষ্টি জাতীয় কিছু খেলেন আর এটা স্বাদ থাকা, তো তখন তো আপনার কোনো বস্তু আপনার মুখে নেই, শুধু স্বাদ টুকু রয়েছে, তো সেটা চলে গেলে তখন ভিন্ন কথা। আর একটা তো সম্পূর্ণ একটা বস্তু মুখে চিনি বা চিনি জাতীয় কিছু একেবারে মুখে থাকে, তো এরকম যদি কিছু থাকে কণ্ঠনালীতে যদি নামাজের মধ্যে পৌঁছে তো তখন কি হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। দাঁত থেকে যদি রক্ত বের হয় আর এতে যদি থুতুর পরিমাণ বেশি হয় এমত অবস্থায় যদি সেটা গিলে ফেলে তাহলে নামাজ আপনার ভঙ্গ হবে না, অন্যথায় নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখানে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে থুতুর পরিমাণ বেশি, একটা হচ্ছে রক্তের পরিমাণ বেশি। যদি রক্তের পরিমাণ বেশি হয় তখন তো নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর যদি থুতুর পরিমাণ বেশি হয় তখন যদি গিলে ফেলে তখন নামাজটা ভঙ্গ হবে না। তো এখানে উল্লেখ্য যে অধিক পরিমাণে চিহ্ন হচ্ছে কণ্ঠনালীতে রক্তের সাথে অনুভব, আপনি তো নামাজের মধ্যে আপনার যদি কখনো রক্ত বের হচ্ছে আপনার দাঁত থেকে তো সেটা নামাজের মধ্যে দেখতে পাচ্ছেন না, আপনার মুখে রক্তের অবস্থা কি তো সেটা আপনি বুঝবেন কেমনি? তো যখন আপনি এটা যদি কখনো কেউ গিলে ফেলে তো গিলার সময় তার গলায় অবশ্যই স্বাদ অনুভূতি হবে, তো যদি রক্তের স্বাদ বেশি হয় তাহলে বুঝবে সে রক্তে অংশ বেশি, সুতরাং তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আর নামাজ ভঙ্গের জন্য স্বাদের বিষয়টি বিবেচ্য, আর উজু ভঙ্গের জন্য রঙের বিষয়টি বিবেচ্য। তাহলে কি তুতুর সাথে যদি কখনো রক্ত বেশি হয় আর আমরা যদি কখনো এটা আমাদের চোখে স্পষ্ট দেখি তাহলে রক্তের কালারটি বেশি দেখা যায় তাহলে উজু ভেঙে যায়, আর যদি নামাজের মধ্যে কখনো এরকম হয়েছিল যদি কেউ গিলে ফেলে তাহলে গলার মধ্যে যদি সেটা স্বাদ অনুভূতি বেশি হয় রক্তে তাহলে বুঝবে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং উজু ওই সময় ভঙ্গ হবে যখন থুতু লাল বর্ণ ধারণ করে, আর যদি থুতু হলুদ বর্ণের হয় তবে উজু ভঙ্গ হবে না, আর নামাজ ওই সময় ভঙ্গ হবে যখন তার থুতুর সাথে রক্ত মিশ্রিত হয়ে সেই যখন এটা নামাজের মধ্যে গিলে ফেলবে আর গলার মধ্যে যখন তার রক্তের স্বাদ অনুভূতি হবে তখন সে বুঝবে তার নামাজ ভঙ্গ হয়ে গিয়েছে। প্রিয় মাতা ছিলেন দর্শক বৃন্দ, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে কিছু নামাজের মাসালা মাসা, অর্থাৎ নামাজ ভঙ্গ হয় এরকম মাসালা মাসাইল। তো মাশাল্লাহ, আপনারা অনেকে হয়তো আমাদেরকে দেখছেন, তো আপনাদেরকে অনুরোধ করব এই যে মাসালাগুলো এখানে বলা হয় এগুলো আপনারা মনোযোগ সহকারে এগুলো শোনার সাথে সাথে বলে চেষ্টা করেন যে এগুলা আপনারা যখনই নামাজ পড়েন তখন এগুলো মনে মনে রেখে এগুলো আমল করার জন্য, অর্থাৎ আপনি এটা আপনার ধারণায় থাকতে হবে আপনার সকালে থাকতে হবে যে এই বিষয়গুলোর কারণে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যায়। তো কখন আপনার নামাজ যদি এরকম কাজগুলো হয়ে যায় তাহলে আপনি তো এটা 100% হয়ে যায় আপনার নামাজটা ভঙ্গ হয়ে গিয়েছে, আপনাকে পুনরায় নামাজটা আদায় করতে হবে। আর যদি এগুলো আপনি স্মরণ না রাখেন তাহলে হবে কি, আপনার অনেক সময় নামাজ ভঙ্গ হয়ে গেল কিন্তু আপনি জানেনই না। তো এরকম যদি নামাজ পড়া হয় আমাদের, যেমন কি আমল একটা সিরের কথা বলা হয়েছে, তো মনে করেন কেউ আপনার মশা কামড়ে একবার করলো, দুইবার করলো, তিনবার সে মশা মারলো, তো এরকম নিয়ত ভেঙে একবার দুইবার তিনবার নিয়ত বারবার ভেঙে যখন এরকম দুই তিনবার করা হয়, তিনবার যদি কেউ করে সেটা আমল একটা সিরের মধ্যে সামিল হয়ে যায়। তো এভাবে আমরা এই মশালাগুলা এগুলো জেনে রাখা দরকার। আর না হলে কি হয়, আমরা এই মশালাগুলো না জানার কারণে আমরা নামাজের মধ্যে এভাবে অনেক আমল করে থাকি যেগুলোর কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে হেফাজত করার উদ্দেশ্যে আমরা এই মশালা মশালাগুলো শিখবো এবং আমাদের নামাজকে আমরা হেফাজত করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা সূরা ফিল ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তো সূরা ফিল আমি ইনশাআল্লাহ শুরু করছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যে যেখানে রয়েছেন আসুন আমরা সূরা ফিল প্র্যাকটিস করার জন্য প্রস্তুত হয়ে যাই। তো মনোযোগ সহকারে শোনার আবেদন জানাবো এবং আপনাদের যদি সম্ভব হয় আপনারা এটা প্র্যাকটিস করে আপনারা রেকর্ড করে আমাদের চ্যানেলের কল সেন্টার পাঠিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ যদি সুযোগ হয় ইনশাল্লাহ এটা চালানোর চেষ্টা করব। আসুন তাহলে আমরা সূরা ফিল আমরা প্র্যাকটিস করি।
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف فجعلهم كعصف مأكول.
তেমাতে চেষ্টা করুন বিন্দু। আপনারা এতক্ষণ শুনলেন যে সূরা ফিল, তো আপনাদের প্রতি অনুরোধ করব এই সূরা ফিল আপনারা প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করে এটা আপনারা যাদের সম্ভব হয় কল সেন্টারের মধ্যে আপনারা রেকর্ড করে দিতে পারেন। ইনশাআল্লাহ আমাদের এখানে চালানোর আমরা চেষ্টা করব। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে নামাজের বিষয় শুনেছি এবং আমরা সূরাও প্র্যাকটিস করার চেষ্টা করেছি। অনেকে হয়তো আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন, তো ফেসবুকে অনেকেই হয়তো সালাম দিয়েছেন, অনেকে বিভিন্ন কমেন্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মহব্বতকে, আপনাদের যে উৎসাহমূলক, আপনাদের যে আপনারা অনেকে মারহামা দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাদানী চ্যানেলের প্রতি মহব্বতকে আল্লাহ তাআলা সালামত রাখুক, এবং যারা সালাম দিয়েছেন তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন প্রিয় মাদানী দর্শক বৃন্দ, যে বা যারা আমাদেরকে যেভাবে দেখছেন, কেউ টিভি স্ক্রিনের মাধ্যমে, কেউ ফেসবুকের মাধ্যমে, কেউ বিভিন্ন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার অন্যান্য পন্থায় দেখছেন, তো আপনাদের সকলকে বলব, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি যে মাত্রাগুলো শিখতে পারেন, মাদানী চ্যানেলের মাধ্যমে যে বিষয় আপনি শিখতে পারেন, এটা নিজে শিখে আমার তো করবেন এবং সাথে সাথে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই এগুলো শেয়ার করবেন। তো আপনারা এই চ্যানেলকে যদি বিভিন্ন জায়গায় শেয়ার করেন তাহলে তারাও দেখতে পাবে, তারাও কিছু শিখতে পারবে। তো যে অন্য ব্যক্তি যা শিখতে পারবে, তারপর সে যা আমল করবে সেটা সওয়াব আপনি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম ভাবে শিখার, উত্তম ভাবে আমল করার এবং অন্যকে জানিয়ে দেওয়ার সেই তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন আমরা এতক্ষণ ধরে নামাজের বিষয় তো শ্রবণ করেছি, নামাজের বিষয়ে শিখেছি, তো আসুন আমরা আজকে রোজার বিষয়ে কিছু মাসালা মাসাই শ্রবণ করব। দেখুন রোজার বিষয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি, তো আজকে যেটা আলোচনা করব, অনেক সময় এমন কিছু বিষয় থাকে যেগুলোর কারণে, যে অপরাধতার কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে। তো রোজা না রাখার অথবা রোজাকে ছেড়ে দেওয়া, রোজা পরে করবে পরে রাখবে, এরকম অপরাধতা বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। এমন কিছু অপরাধতা রয়েছে যেটার কারণে রোজা না রাখার জন্য অনুমতি রয়েছে, কিন্তু এখানে আমাদের এটা স্মরণ রাখতে হবে যে অপরাধতার কারণে যে রোজা, এটা এমন না যে তার থাকতে হবে, এটা ক্ষমা একেবারে ক্ষমা হয়ে গেছে তার থাকতেই হবে না, এরকম নয়। অপরাধতা যতক্ষণ আপনার থাকবে ততক্ষণ এই রোজাটা আপনি থাকবেন না বা রোজা না রাখার অনুমতি রয়েছে, কিন্তু যখনই আপনার অপরাধতা শেষ তখন আপনার সেই রোজাটা আপনাকে কাজা করে দিতে হবে, আর যদি কাজা করা না হয় তাহলে গুনাহগার হবেন। সুতরাং আমরা বাহরি শরীয়ত থেকে আপনার এ বিষয়ে একটি আমরা কথা শ্রবণ করি। বাহরি শরীয়তের বলা হচ্ছে দুলে মুক্তারের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, সফরের অবস্থায় এবং মহিলাদের গর্ভ অবস্থায় এবং সন্তানকে দুধ পান করানো, রোগ, বার্ধক্য, মৃত্যু, বয় বল প্রয়োগ, অর্থাৎ যদি কেউ প্রাণনাশের, কেউ কাউকে হত্যা করবে যে তোমাকে আমি মেরেই ফেলবো, এরকম প্রাণনাশের অথবা কোনো অঙ্গ কেটে ফেলার অথবা মারাত্মক ভাবে প্রহার করার বাস্তবিক পক্ষে হুকুম দিয়ে বলে যে রোজা ভঙ্গ করো, আর যদি রোজাদার জানে যে এই ব্যক্তি যে আমাকে রোজা ভঙ্গ করতে বলছে, আর যদি বলে যে আমাকে রোজা ভঙ্গ করতে বলছে এবং রোজা যদি ভঙ্গ না করি সে আমাকে মেরেই ফেলবে, সে আমার হাত কেটে দিবে, সে আমার কোনো অঙ্গ কেটে দিবে, বা সে আমার এমন ক্ষতি করবে যেটা সীমার বাহিরে, তো এরকম যদি হয় সেই পরিস্থিতিতে রোজা ভঙ্গ করে দেওয়া বা রোজা রাখা থেকে বিরত থাকাতে কোনো গুনাহ নেই। তবে গল্পের কথা যেটা বলা হয়েছে এটা ওরকমই হতে হবে, এরকম যদি হয় সে ভয় লাগাচ্ছে কিন্তু আপনার সে তেমন ক্ষতি করবে না, এটা সে জানে, তখন তার রোজা ভঙ্গ করা যাবে না বা রোজা না রাখা এরকম যাবে না, রোজা তাকে রাখতেই হবে, তখন সে অজুহাতকে অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে যেটা সফরের বিষয় বলা হচ্ছে, যে সফর, যে সফর করবে তার জন্য অনুমতি রয়েছে যে রোজা ছেড়ে দেওয়া। তো যেহেতু সফরের বিষয় রয়েছে, আসুন আমরা শরাই শরীয়তের দৃষ্টিতে সফরের কিছু আলোচনা শ্রবণ করি। সফরের মধ্যে রোজা না রাখার যেহেতু অনুমতি রয়েছে, তো সফরের পরিমাণ সম্পর্কে আমরা জানি নি। ইমাম আলা হযরত আহমদ রেজা খান, ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলী রহমতুল মান্নান, তিনি যে ওনার গবেষণা অনুসারে শরীয়ত সম্মত সফরের পরিমাণ আপনার বলা হয়েছে 57 মাইল, প্রায় 92 কিলোমিটার, 92 কিলোমিটার। তো যে ব্যক্তি এতটুকু দূরত্বে সফর করার উদ্দেশ্যে নিজের শহর কিংবা গ্রামের বসতি থেকে বের হয়ে এলো, তো সে তখন শরীয়ত ভাবে মুসাফির, তার জন্য রোজা কাজা করে রাখার অনুমতি রয়েছে, আর নামাজেও সে কসর করবে। মুসাফির যদি রোজা রাখতে চায় তবে রাখতে পারবে, কিন্তু চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের কসর করা মুসাফিরের জন্য ওয়াজিব। কসর না করলে মুসাফির গুনাহগার হবে। আর ইচ্ছাকৃত ভাবে চার রাকাত যদি পড়ে এবং দ্বিতীয় রাকাতে যদি সে বসে তবে তার ফরজ আদায় হয়ে যাবে, আর দুই রাকাত সেটা নফল হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে আর জাহান্নামের আযাবের অধিকারীও হবে। কেননা সে ওয়াজিব বর্জন করেছে, তার উপর কসর ওয়াজিব ছিল, সে কসর না করে সে পুরো চার রাকাত আদায় করেছে, সেজন্য সে তওবা করবে এবং নামাজে পুনরায় আদায় করে দিবে, কারণ কি নামাজ পুনরায় আদায় করে দেওয়া তার জন্য ওয়াজিব হয়েছে। আর যদি দ্বিতীয় রাকাতের কাজা না করে, কেউ দুই রাকাত কসর না করে চার রাকাত পড়লো, যে চার রাকাত জোহর আসর ঈশা এর মধ্যে সফর অবস্থায় সে দুই রাকাত কসর করবে, আর দুই রাকাত না করে চার রাকাত পড়লো, তো চার রাকাত যখন পড়ে সে যদি দ্বিতীয় রাকাতে বসে তাহলে তো তার প্রথম দুই রাকাত আপনার নামাজ হিসেবে ধরা যাবে ফরজ হিসেবে, আর বাকি দুই রাকাত নফল হবে, কিন্তু গুনাহগার হবে। আর যদি সে দ্বিতীয় রাকাতে না বসে, চার রাকাত আদায় করছে এবং দ্বিতীয় রাকাতে সে বসে নাই, তো তখন বলা হচ্ছে সে আবার তার নামাজটা পড়তে হবে, কসরটা তার সেই নামাজ অর্থাৎ সে চার রাকাতে পড়ে ফেলেছে মাঝখানে দুই রাকাতে না বসে, তার পুরো রাকাতে চার রাকাতেই নফল হয়ে যাবে। তো আর সে যে এটা শিখে নাই, এটার জন্য তো সে অবশ্যই গুনাহগার হবে, আর নামাজটাও তাকে পুনরায় পড়ে দিতে হবে। তো সুতরাং এটা সম্পর্কে বলা হচ্ছে, যদি এরকম এ পর্যন্ত যারা যারা আপনার নামাজ পড়েছে সেটা শিখেও নাই, সফর অবস্থায় যে তাকে এভাবে নামাজ পড়তে হবে এটা শিখেও নাই, এবং সে এরকম চার রাকাত পড়ে আসছে, তাহলে জীবনে এরকম যত নামাজ আমাদের হয়েছে এগুলো আমাদেরকে পুনরায় আদায় করে দিতে হবে, আদায় করে দেওয়া আমাদের প্রত্যেকের উপর এটা আবশ্যক। এরপর বলা হচ্ছে মুসাফিরকে মুকিম ইমামের পিছনে ফরজ চার রাকাত পূর্ণ করতে হবে। যদি আমরা কখনো মুসাফির থাকি আর যদি কারো পিছনে নামাজ পড়ি, আর যে পড়াচ্ছে সে যদি মুকিম হয়, তখন সে চার রাকাত যেভাবে পড়াবে আমরা চার রাকাত আমরা পড়ব। সুন্নাত বিতরের নামাজ পুনরায় পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, কসর কসর কোন কোন পড়তে হবে? কসর হবে, কসর বলতে কি চার রাকাতকে দুই রাকাত পড়া। তো কসর কোন কোন পড়তে হবে? আপনি যখন মুসাফির হবে কসর হবে জোহরে আসরে ঈশা ফরজের মধ্যে, চার রাকাত গুলোকে দুই রাকাত করে পড়বে, অর্থাৎ এগুলো চার রাকাত ফরজের স্থানে দুই রাকাত আদায় করা, এটা হচ্ছে কসর। আর অবশিষ্ট সুন্নাত বিতরের রাকাত এগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। অন্য শহর কিংবা গ্রাম ইত্যাদিতে পৌঁছার পর যতক্ষণ 15 দিন থেকে কম সময়ের জন্য অবস্থান করার নিয়ত থাকে ততক্ষণ পর্যন্ত তাকে মুসাফিরই বলা হবে এবং মুসাফিরের বিধানাবলী প্রযোজ্য হবে। আর যদি মুসাফির সেখানে পৌঁছে 15 দিন কিংবা আরো বেশি সময় অবস্থান করার নিয়ত করেনি, তবে এখন মুসাফির বিধানাবলী শেষ হয়ে যাবে এবং তাকে মুকিম বলা হবে। তাহলে 15 দিনের কম হলে তখন কি সে মুসাফির, যদি 15 দিন থেকে বেশি হয় তাহলে সে কি সে মুকিম হয়ে যাবে, সে আর মুসাফির থাকবে না, সে একেবারে পরিপূর্ণ নামাজ আদায় করবে, সে কসর করবে না এবং তারপর রোজা রাখতে হবে, নামাজের কসর করা যাবে না। সফর সম্পর্কে আসলে আরো অনেক কথা রয়েছে, কিন্তু আমি এখানে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করেছি। তো প্রিয় মধ্যে ছিলেন দর্শক বৃন্দ, রোজা না রাখার অনুমতি রয়েছে এরকম অনেক বিষয় রয়েছে, কয়েকটি বিষয় আমরা শ্রবণ করেছি আর কয়েকটি বিষয় শ্রবণ করি। তো মুসাফিরের জন্য রোজা রাখা ও না রাখার একটা স্বাধীনতা রয়েছে, মুসাফির ছেলে রোজা রাখতেও পারে আবার না রাখতে পারে, সে পরে রাখতে পারবে, তারপর এটা যদি মুসাফির কখনো না রাখে সেটা পরে সে পরে আদায় করলে হয়ে যাবে, কাফফার তারপর আবশ্যক হবে না, কিন্তু মুসাফির নামাজের ক্ষেত্রে কসরে করবে। দেখুন ফজর এর ফরজ এবং মাগরিব এর ফরজ এর মধ্যে কোনো কসর নেই, ফজর দুই রাকাত দুই রাকাতে করবেন মুসাফির অবস্থায় এবং মাগরিব তিন রাকাত তিন রাকাতে করবেন, কিন্তু বাকি তিন ওয়াক্তগুলো কসর রয়েছে, এগুলো আমরা কি করবো কথা করবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যদি স্বয়ং সে মুসাফিরের এবং তার সফর সঙ্গে রোজা রাখাতে কোন ক্ষতি না হয় তবে সফরে রোজা রাখা উত্তম, আর উভয়ে কিংবা তাদের কোন একজনের ক্ষতি হয় তবে রোজা না রাখাই। আপনি কোথাও সফরে গেলেন, আপনার সাথে কোনো সঙ্গী গেল, তো যদি সবাই থাকতে পারবে, সহ্য করতে পারবে এই সফর, রোজা রাখতে পারবে, রাখা উত্তম। আর যদি কারো সমস্যা হতে পারে, কোনো সমস্যা হতে পারে, তখন না রেখে এটা পুনরায় আমরা পরে রাখতে পারবো। আচ্ছা, মুসাফির দাহবায়ে কুবরা এর পূর্বক্ষণে মুকিম হয়ে গেল এবং এখনো পর্যন্ত কিছু খাইনি, এমত অবস্থায় রোজার নিয়ত করে নেওয়া আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে সফর যদি দিনে হয়, সফর যদি দিনে হয় তবে সেই দিনে রোজা না রাখার জন্য আজকের সফর অজুহাত নয়। অবশ্য যদি সফরের মাঝে ভঙ্গ করে তবে কাফফারা আবশ্যক হবে না, কিন্তু গুনাহ অবশ্যই হবে, রোজা কাজা করা ফরজই থাকবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি যদি সফর শুরু করার পূর্বেই ভঙ্গ করে, যদি সফর শুরু করার পূর্বে আপনার রোজা ভঙ্গ করে অতঃপর সফর করে, তবে যদি কাফফারা শর্তাবলী যদি পাওয়া যায় তখন তখন তার উপর কাজও তো করবে আবার কাফফারাও করতে হবে। যদি দিনের বেলায় সফর শুরু করে, দিনের বেলায় সফর শুরু করে এবং সফরের মাঝে রোজা ভঙ্গ করে এবং ঘরে কোনো কিছু ভুলে ফেলে গেল, আর তা নেয়ার জন্য যে সফর করবে সে ফিরে আসলো এবং এবার এসে যদি রোজা ভঙ্গ করে, তবে যদি সেখানের মধ্যে কোনো শর্ত পাওয়া যায় কাফফারা, শর্ত পাওয়া গেলে কাফফারাও ওয়াজিব হয়ে যাবে। যদি সফরের মাঝেই ভঙ্গ করত তবে শুধু কাজা করাই ফরজ হতো, কিন্তু সে যেহেতু সফরের মাঝে না করে এখানে এসে গেল, তো তখন তার উপর যদি কাফফারা শর্ত পাওয়া যায় কাফফারাও কিন্তু ওয়াজিব হয়ে যেতে পারে। আচ্ছা, কাউকে রোজা ভঙ্গ করার জন্য বাধ্য করা হয়েছে তবে রোজা তো ভঙ্গ করতে পারবে, কিন্তু সে যদি দোষ ধারণ করে এটা তার জন্য উত্তম রয়েছে, এটার মধ্যে তার জন্য সওয়াব রয়েছে। আর অপরাধের বিষয়ে আমি বলেছি যে কেউ যদি বাধ্য করে তখন পরিস্থিতি কিরকম হলে সে রোজা ছেড়ে দিতে পারবে, আর পরিস্থিতি কিরকম না হলে সে রোজাটা ছেড়ে দিতে পারবে না। কিন্তু এমন কেউ আপনাকে বাধ্য করলো যে আপনার তেমন ক্ষতি হবে না, তো আপনি রোজা ছাড়বেন না। আর যদি কেউ এমন বাধ্য করে যে আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, তখন আপনি রোজা আপনি ছেড়ে দিতে পারেন, এটা পরে কাজা করে দিতে পারেন। আচ্ছা, বলা হচ্ছে সাপ দংশন করেছে আর প্রাণ বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে তবে রোজা ভঙ্গ করতে পারবে। এরপর বলা হচ্ছে যেসব লোক এইসব অপারগতার কারণে রোজা ভঙ্গ করলো তাদের উপর ফরজ যে সে রোজাগুলো কাজা করা, এবং এইসব কাজা রোজার মধ্যে ধারাবাহিকতা ফরজ হয়। সুতরাং যদি সে রোজাগুলো কাজা করার পূর্বে নফল রোজা রাখে তবে তা নফলই হবে, কিন্তু বিধান হচ্ছে অপরাধতা দূর হওয়ার পর পরবর্তী রমজান মোবারক আসার পূর্বেই কাজা রোজা রেখে দেয়া। হাদিসে পাকে রয়েছে যার উপর বিগত রমজান মোবারক রোজা বাকি রয়েছে এবং সে তা না রাখে তার এ রমজান মোবারকের রোজা কবুল হবে না। তো সুতরাং যদি সময় অতিবাহিত হতে থাকে এবং কাজা রোজা রাখে, এমনকি পরবর্তী রমজান এসে গিয়েছে, এমত অবস্থায় কাজা রোজা রাখার পরিবর্তে প্রথমে এই রমজান মোবারকের রোজা রেখে নি, কাজা পরে রেখে নি। বরং যদি সুস্থ মুসাফির কাজা নিয়ত করলো তবুও তা কাজা হবে না, তা এ রমজানের শরীফে রোজাই হবে। তো কথাই যদি আমাদের রমজানের কোনো রোজা আমাদের থেকে যায় সফরের কারণে, বিভিন্ন কারণে যেগুলো কারণ রয়েছে, অনুমতি রয়েছে, এরকম কারণে আমাদের যদি কাজা থেকে যায়, তো আমরা আগামী রমজান আসার আগে আগে সেই কাজাগুলো আমরা আদায় করে নিই। আগামী রমজান যখন আসবে সেই রমজান মাসে রোজা রাখতে যে সময় চলে যাবে, তো এই কাজাগুলো কখন আদায় করবো, তো পরে আদায় করতে হবে। তো আমাদের উচিত হবে আমরা যেন আমাদের পক্ষ যদি কোনো রোজা, ফরজ রোজা, ওয়াজিব রোজা আদায় হয়ে যায়, হয়ে আপনার কাজা থেকে যায়, তাহলে এগুলো আমরা কাজা আগামী রমজান আসার আগে আগে আমরা করে নিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি রোজার বিষয়ে, নামাজের বিষয়ে এবং আমাদের সোরাত বিষয়ে, এগুলো স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রেম মাতেছেন দর্শক, দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি। তো আমরা আমাদের নামাজকে হিফাজত করার জন্য আমরা বেশি বেশি করে যে নামাজের মাসালা মাসাইল অধ্যয়ন করি, রোজার মাসালা মাসাইল আমরা আমাদের সুসাকে হেফাজত করার জন্য প্রেম করি। আমি রাসূলের দাওয়াত বারকাত ও আলিয়া খুব সুন্দর রিসালা আমাদেরকে তোফা দিয়েছেন, যে নামাজের বিষয়ে, নামাজের আহকাম, রোজার বিষয়ে, ফাইজানে রমজান, তো আমরা এগুলি সংগ্রহ করে www.dawatislami.net থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়া মসনদের বদলা থেকে সংগ্রহ করতে পারেন। তারপর যদি আপনি কোনো তথ্য চান, আপনি আমাদের কল সেন্টারে কল করলে অবশ্যই সেখান থেকে আপনি তথ্য পেয়ে যাবেন। আল্লাহ ফাকরুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু ফরজ করেছেন সে বিষয়ে জ্ঞান অর্জন করার এবং সে বিষয়ে উত্তম ভাবে আমল করার, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির মোতাবেক আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ ফাকরুল আলামিন সমস্ত মুসলমান, বিশ্বের মুসলমানকে হেফাজত করুক, বিশ্বের মুসলমানের উপর রহমত বর্ষণ করুক। এই দোয়া করে, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা চাহিত ইনশাআল্লাহ আগামী আরেকটি অনুষ্ঠান ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার মুখলিস বান্দা হিসেবে কবুল করবেন। আমিন। মুজাহিদ নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله
جاني يلو جاني يلو عشون كي توشي كي عشون كي توشي كي